ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করছেন। শরণাগত কার হতে হবে? শ্রীকৃষ্ণের। আর শ্রীকৃষ্ণ কলিযুগে কিভাবে এসেছেন আপনারা কে কে জানেন? আচ্ছা, কলিযুগে ভগবান কিভাবে এসেছেন? তিনি এক তো মহাপ্রভু রূপে এসেছেন, আরেকটি তিনি নাম রূপে এসেছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এখন এই নামই কৃষ্ণ, এটাই বুঝতে হবে। যেই নাম সেই কৃষ্ণ, নাম এবং নামই অভিন্ন। নামা নামি অভিন্নত্বাদপি নামা নামি, নাম এবং নামই অভিন্ন। কৃষ্ণ নাম আর শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন, অর্থাৎ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শিক্ষাশ্লোকের দ্বিতীয় শ্লোকে সে কথাটি বিশ্লেষণ করে বলা হচ্ছে যে নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। ভগবান তার সমস্ত শক্তি তার নামে অর্পণ করেছেন। ভগবানের শক্তি যদি নামের মধ্যে থাকে, তাহলে নাম আর নামের মধ্যে, ভগবানের নাম আর ভগবান স্বয়ংয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? না। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, কেননা নাম এবং নামই এক তত্ত্ব। এখন এই নামের মাহাত্ম্য কলিকালে চৈতন্য মহাপ্রভু হরে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে গেলেন, দিয়ে সংকীর্তনের প্রবর্তন করলেন। অর্থাৎ এই নামের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পাওয়ার পথ তিনি প্রবর্তন করে গেলেন, তাই না? এখন এই নামের মাহাত্ম্য, অর্থাৎ আমরা কার শরণাগত হব? কৃষ্ণের শরণাগত হব। কৃষ্ণের শরণাগত হওয়া মানে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করা। কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা মানে এই শ্রী নামের আশ্রয় গ্রহণ করা। সেই নামের মাহাত্ম্য, নামের মহিমা বর্ণনা করে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ নাম ধরে কত বল। কৃষ্ণ নামের যে মধ্যে যে কি বল রয়েছে, কি শক্তি রয়েছে, কৃষ্ণ নাম ধরে কত বল। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে রবিতপ্ত মরুভূমি সম। বিষয় বাসনায় রূপ অনলে, অনল মানে আগুন, এই বিষয় বাসনারূপ আগুনে আমার চিত্ত সর্বদা জ্বলছে। মোর চিত্ত সদা জ্বলে, চিত্ত মানে আমার হৃদয়, আমার মন, আমার চেতনা। বিষয় বাসনা নলে, বিষয় বাসনারূপ অনলে অগ্নিতে আমি নিরন্তর দগ্ধ হচ্ছিলাম। কিরকম? রবিতপ্ত মরুভূমি সম। যে মরুভূমি সূর্যের প্রচন্ড আলোর আর তাপে মরুভূমি যেভাবে উত্তপ্ত হয়ে থাকে, সেই রকম মরুভূমিতে আমি দগ্ধ হচ্ছিলাম। রবিতপ্ত মরুভূমি সম, একটা সূর্যের কিরণে উত্তপ্ত মরুভূমি যেভাবে দগ্ধ হয়, উত্তপ্ত হয়, আমি আমার হৃদয়ও ঠিক সেইভাবে উত্তপ্ত হয়েছিল, জ্বলছিল, দহন হচ্ছিল। রবিতপ্ত মরুভূমি সম। কর্ণরন্ধ্র পথ দিয়া, তখন কর্ণরন্ধ্র, কর্ণ মানে কান, রন্ধ্র মানে, রন্ধ্র মানে ছিদ্র, সেই কর্ণরূপ ছিদ্র দিয়ে এই হরিনাম প্রবেশ করল কোথায়? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপম, এক অনুপম এক অমৃত বর্ষণ করতে লাগল। মরুভূমিতে মরুভূমি সূর্যের কিরণে, একই তো মরুভূমি, উত্তপ্ত জলের ফোঁটা ছিটে ফোঁটা ওখানে নেই, জ্বলছে সূর্যের আলোতে, সেইখানে যদি হঠাৎ যদি বৃষ্টি শুরু হয় তাহলে কেমন হবে, সেই তাপ সম্পূর্ণরূপে নিরস্ত হবে। আর সেই বৃষ্টিটা কিরকম, জলের বৃষ্টি নয়, অমৃতের বৃষ্টি রয়েছে। বরিষয় সুধা অনুপম, তাহলে এখানে আমাদের কি বোঝানো হচ্ছে যে এই জড়জগতে আমাদের অবস্থাটা কিরকম? জড়জগতে আমরা সকলে সুখে আছি না দুঃখে আছি? দুঃখ কষ্টের মধ্যে রয়েছে এই জড়জগতে, ধনী দরিদ্র, যুবা বৃদ্ধ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই ত্রিতাপ দুঃখ ভোগ করছে। আমরা দেখি যে অনেক সময় মনে হয় যাদের অনেক ধন সম্পত্তি রয়েছে তারা কত সুখে আছে, কিন্তু তাদের কাছে গেলে দেখা যায় যে তাদেরও কত দুঃখ, তাদেরও কত কষ্ট। অনেক সময় দেখা যায় যে তাদের দুঃখ কষ্টটা যেন সাধারণ মানুষের থেকে অনেক বেশি। দুঃখ কষ্টের হাত থেকে কেউ রক্ষা পায় না। অনেকে দেখা গেছে আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত একজন ব্যক্তি, উনি সবচেয়ে ধনী ভারতীয় বলে গণ্য, এক ছেলে, একই ছেলে, সে হঠাৎ একদিন খবর পেল যে তার ছেলেটি মারা গেছে। কিভাবে যে মারা গেছে সেটা বোঝা গেল না, মনে হচ্ছে এমনিতে বলা হয়েছে যে আত্মহত্যা করেছে, কিন্তু উনি আমাকে বলছিলেন যে ওনার বিশ্বাসটা আত্মহত্যা নয়, ওকে কেউ হত্যা করেছে। এখন দেখুন এত ধনী লোক, এত কিন্তু এমনই শত্রু সৃষ্টি হয়েছে যে তার একটা মাত্র ছেলেকে তার মেরে ফেলল। এই জড়জগতে কেউই সুখে নেই। যাকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন, যদিও মুখে সকলেই বলবে ভালো আছি, কিন্তু ভেতরে গেলে দেখা যাবে কেউই ভালো নেই। অনেক সময় দেখা যায় যে যাদের কাছে সামান্য টাকা পয়সা নেই তারাই বরং আরো ভালো আছে। টাকা পয়সা থাকাটাই আজকাল একটা মস্ত বড় দুর্যোগ, ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে আছে এত টাকা আছে রাত্রে ঘুমোতে পারে না, এত টাকা আছে খেতে খেয়ে হজম করতে পারে না। আমি একজনকে জানি, বিরাট ধনী ভদ্রলোক আমেরিকাতে, কিন্তু ওর পেটের এমনই একটা রোগ হয়েছে যে ও কেবল ওই দুধের মধ্যে ভিজিয়ে বিস্কিট খেতে পারে, ব্যাস একটা দুটো বিস্কিট। কোটি কোটি টাকার মালিক কিন্তু কিছু খেতে পারছে না। ওর খাওয়ার ওই সকালে ব্রেকফাস্ট ওই চায়ের মধ্যে একটা বিস্কিট ভিজিয়ে, দুপুরে হয়তো একটু দুধের মধ্যে বিস্কিট ভিজিয়ে, বিস্কিটে ভেজালে নরম হয়ে যায়, ওটাই উনি খেতে পারবে। তো বিষয় বাসনা নলে আমরা সকলেই রবিতপ্ত মরুভূমি সম, আমরা দহন্তহিত হচ্ছি। মোর চিত্ত সদা জলে রবিতপ্ত মরুভূমি সম। আর সেই সময় যদি আমরা মহাভাগ্যবান হই তাহলে কি হয়, যারা মহাভাগ্যবান তাদের কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপম। এমনি থেকে মরুভূমিতে বৃষ্টি হয়, তেমনি এই জড়জগৎ রূপী যে বিষয় বাসনায় দগ্ধ হচ্ছে, যে আমাদের হৃদয়রূপ মরুভূমি, সেখানে কি বর্ষা হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? নেই। কিন্তু যদি ভাগ্যক্রমে গুরুকৃষ্ণ কৃপায় যদি কৃষ্ণ নাম লাভ হয়, তাহলে সেই কৃষ্ণ নাম কিভাবে, কৃষ্ণ নামটা কিভাবে লাভ হচ্ছে, কৃষ্ণ নাম প্রাপ্তির উপায়টি কি, কিভাবে গ্রহণ করতে হয় কৃষ্ণ নাম, শ্রবণের মাধ্যমে। এই কর্ণরন্ধ্র পথ দিয়ে আমরা যে হরিনামটা শুনছি, সেই হরিনাম শোনার মাধ্যমে যে গ্রহণ হচ্ছে, সেটা গিয়ে আমাদের কোথায় কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া আমাদের হৃদয়ে প্রবেশ করে বরিষয় সুধা অনুপম। এখন হৃদয়ের অবস্থাতে কিরকম ছিল? বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে রবিতপ্ত মরুভূমি সম। তো সেই অবস্থাতে বরিষয় সুধা অনুপম, তখন কি হবে? তখন আর এই যে সূর্যের কিরণে যে উত্তপ্ত হয়ে উঠেছিল যে মরুভূমি, সেই তাপ আর থাকবে? তাপ থাকে না। তাহলে হরে কৃষ্ণ নাম প্রাপ্তির মাধ্যমে কি হচ্ছে? আমাদের হৃদয় শান্ত হয়ে যাচ্ছে, আমাদের হৃদয়ের সমস্ত তাপ উপশম হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? হৃদয় হইতে বলে, হরিনামটা তো ঢুকলো কর্ণরন্ধ্র পথ দিয়া, কোথায় গেল? হৃদয়ে গেল। তারপরে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। এই নাম উঠছে কোথ থেকে? হৃদয় থেকে উঠছে। এই যে হরিনাম করছি, এটা কি আমরা জিহ্বাতে করছি, মুখে করছি? না, হরিনামটা প্রকৃত হরিনাম কি হবে? হৃদয় থেকে সেইটি উচ্চারণ হবে, হৃদয় থেকে উঠবে। হৃদয় হইতে বলে আর জিহ্বার অগ্রেতে চলে, জিহ্বার অগ্রে সেটি এসে, হৃদয় থেকে সেটা আসছে জিহ্বার অগ্রে, শব্দরূপে নাচে অনুক্ষণ। এবং তা শব্দরূপে, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শব্দরূপে নাচে অনুক্ষণ। অনুক্ষণ মানে নিরন্তর, সর্বদা শব্দরূপে নাচে অনুক্ষণ। তাহলে এখানে বোঝা গেল শ্রবণ কীর্তন। শ্রবণটা কি হচ্ছে? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপম। তারপরে কীর্তন কিভাবে হচ্ছে? হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। শব্দরূপে তা নিরন্তর নাচছে। এই যে হরিনাম, এই নাম জিহ্বার অগ্রে, জিহ্বাতে নৃত্য করছে, সেইটি হচ্ছে কীর্তন। আর তার ফলে কি হচ্ছে? তখন কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, এই যে হরিনামটা উঠছে, যখন উঠতে গিয়ে কি হচ্ছে? আমার কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে। কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থরথর, আমার শরীর কাঁপতে শুরু করল। এগুলি হচ্ছে হরিনামের কৃপার প্রকাশ, ভগবানের নামের কৃপার প্রকাশ। এই প্রকাশটা কিভাবে আসছে? সেটি আসছে অষ্টসাত্ত্বিক বিকার, এই সাত্ত্বিক বিকার। রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, আমরা সকালে গাই শ্রী গুরুবাষ্টকমে। রোমাঞ্চ মানে শরীরের রোমগুলি খাড়া হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রোমাঞ্চ। এগুলি অন্তরে যে আনন্দের উপলব্ধি হচ্ছে, সেই আনন্দের উপলব্ধির প্রকাশ। রোমাঞ্চ কম্প মানে শরীরে কম্পন। অশ্রু, চোখ দিয়ে জল পড়ছে। রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, বন্দে গুরুশ্রী চরণারবিন্দ, সেটাই এখানে বলা হচ্ছে, সেই কথাই এখানে প্রকাশ পাচ্ছে। কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, গদগদ। হ্যাঁ, এই যে অষ্টসাতটি বিকারের একটা বিকার হচ্ছে গদগদ, শরীর কণ্ঠ মানে শরীর মুখে কথা বেরোচ্ছে না, মানে যেমন গলায় যদি কথাটা আটকে যায় তাহলে কি হয়, সেই যে অবস্থা কৃষ্ণ নামের প্রভাবে সেটা হচ্ছে। কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থর থর, আমার শরীর থর থর করে কাঁপছে। স্থির হইতে না পারে চরণ, আমার পা দুটি স্থির থাকতে পারছে না। স্থির হইতে না পারে চরণ, চোখে ধারা দেহে ঘর্ম, চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু বর্ষিত হচ্ছে, সারা শরীর থেকে ঘাম ঘর্ম বেরোচ্ছে। চোখে ধারা দেহে ঘর্ম পুলকিত সব চর্ম, এই যে রোমাঞ্চ, হ্যাঁ, সেটাকে আরেকটা নাম হচ্ছে পুলক, পুলকিত শরীর পুলকিত হয়ে উঠেছে আনন্দের আবেশে, শরীরের রোমগুলি পুলকিত হয়েছে, রোমাঞ্চিত হয়েছে। চক্ষে ধারা দেহে ঘর্ম পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর, এবং সারা শরীর বিবর্ণ হয়ে গেল। এই যে শরীরে যে রং আছে সেই রংটা চলে গেল, সেটাও একটা সাত্ত্বিক বিকারের একটা একরকমের বিকার। বৈবর্ণ সেটাকে বলা হচ্ছে, বৈবর্ণ সেটা কেন হয়, যেমন রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে শরীরে এই বৈবর্ণ আসে। এবং কৃষ্ণ ভক্তির আনন্দ আস্বাদনের ফলেও যে অষ্টসাত্বিক বিকার হচ্ছে তার মধ্যে বৈবর্ণ আসছে। বিবর্ণ হইল কলেবর, কলেবর মানে শরীর। মূর্ছিত হইল মন, আমি মূর্ছিত, মন মনের আর চেতনা রইল না, অচেতন হয়ে পড়ল, সেটাকে এই অষ্টসাত্বিক বিকারের মধ্যে ওখানে মূর্ছা এবং চরমে মৃত্যু বলা হচ্ছে। মৃত্যুর সময় যেমন আমাদের মরে গেলে মৃত্যুর পরে যেমন শরীর আর চেতনা থাকে না, ঠিক তেমনই অষ্টসাত্বিক বিকারের চরম অবস্থাতে চেতনা লোপ পেয়ে যায়। মূর্ছিত হইল মন প্রলয়ের আগমন, এই যে মূর্ছা, মূর্ছিত হওয়া বা এই যে মৃত্যুর মতোই মনে হয় সেটাকে দেখতে, কিন্তু প্রকৃতপক্ষে তার সেটা তার ঠিক বিপরীত। এই যে সাত্ত্বিক বিকারগুলি সেগুলি অন্যভাবেও হয়, যেমন রোমাঞ্চ, কখন রোমাঞ্চ হয়, অনেক সময় রোমাঞ্চ হয়, রোমাঞ্চ কখন হয়, একটা তো আমরা দেখতে পাচ্ছি সাত্ত্বিক বিকারের ফলে, হ্যাঁ, আনন্দের অনুভূতির চরম দশায় চরম অবস্থাতে রোমাঞ্চিত হচ্ছে। আবার আরেকটা সময় আরেকটা ইয়ে তো আমরা জানি কখন শরীর রোমাঞ্চিত হয়, হ্যাঁ, ভয়ে ভূত দেখলে রোমাঞ্চিত হয় শরীর, তো সেটাও একরকমের। এই যে এটা বিপরীত, যেমন শরীরে রক্ত না থাকলে বিবর্ণ হয়ে যায় শরীর, তো এখানেও ঠিক সেরকমই তার বিপরীত ভাবটা, সেই ভাবটা একদিকে বিপরীত ভাবে হচ্ছে শরীরে রক্ত না থাকলে বা মৃত্যুর পরে শরীরটা যেমন ফ্যাকাশে হয়ে যায়, ভক্তের দেহটাও ঠিক সেরকমই বৈবর্ণ আসে তার মধ্যে, বিবর্ণ হইল কলেবর। এখন এটি দুটি সম্পূর্ণ বিপরীত অবস্থা, ভয়েও মানুষ কাঁপে আর এখানে শরীরও কাঁপছে, দুঃখে মানুষ কাঁদে এখানে মানুষ কাঁদছে, কিন্তু এই কান্নাটা কি দুঃখের কান্না, এটি আনন্দাশ্রু। তো এই যে মৃত্যু, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মৃত্যুর মতো, কিন্তু প্রকৃতপক্ষে সেটি হচ্ছে অষ্টসাত্বিক বিকারের চরম অবস্থা। যেমন আপনাদের হয়তো সকলেরই মনে আছে, চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে গেলেন তখন মহাপ্রভুর কি হয়েছিল, জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন। তখন অনেকে ভাবল আরে কি হলো, মরে গেল নাকি, মৃত্যু হল কি? তখন সার্বভৌম ভট্টাচার্য ওখানে ছিলেন, তিনি জানতেন যে এগুলি অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণ। তাই তিনি কি করলেন, তিনি একটা তুলো নিয়ে তার নাকের কাছে ধরলেন এবং দেখলেন যে খুব আস্তে আস্তে শ্বাস তখনও বইছে। আপাত দৃষ্টির মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে গেছে, মৃত্যু হয়েছে। তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন যে ইনি এক, প্রথমে যে তিনি যে ভগবান সেটা বুঝতে পারেননি বা স্বীকার করতে চাননি, তিনি ভেবেছিলেন যে ইনি একজন মহান ভক্ত, ইনি একজন মহাপুরুষ। এইভাবে আমরা ভক্তের মাধ্যমে এই অষ্টসাত্ত্বিক বিকারে গিয়ে দেখতে পাই। তবে এগুলি অনুকরণীয় নয়, কিছু লোক এগুলি অনুকরণ করে, আনন্দাসনে জোর করে চোখ দিয়ে জল বার করার চেষ্টা করে। জোর করে চোখ দিয়ে জল বার করলে হবে না, স্বাভাবিকভাবে অন্তরে যখন আনন্দের অনুভূতি হবে, দিব্য আনন্দ বা কৃষ্ণ প্রেমানন্দের অনুভূতি যখন হবে, তখন আপনা থেকেই এই অষ্টসাত্ত্বিক বিকারগুলি প্রকাশিত পাবে, এই লক্ষণগুলি প্রকাশ পাবে। মূর্ছিত হইল মন প্রলয়ের আগমন। প্রলয় মানে শেষ হয়ে যাওয়া, যেন শেষ সময় এসে গেছে। শেষ সময়টি কোনটি? যেন মৃত্যু। সেই প্রলয় হচ্ছে মৃত্যু, প্রলয়ের আগমন। মনে হলে যেন মৃত্যু হয়েছে। মূর্ছিত হইল মন প্রলয়ের আগমন, ভাবে সর্বদেহ জড় জড়, কৃষ্ণ প্রেমের আবেশে সমস্ত শরীর জড় জড়, ভাবে সর্বদেহ জড় জড়। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব। ভক্তিবিনোদ ঠাকুর তারপরে বলছেন যে এইগুলো উপদ্রব। হ্যাঁ, এত সমস্ত উপদ্রব করে, উপদ্রব মানে উপদ্রব মানে অসুবিধার সৃষ্টি করে। হ্যাঁ, এত সমস্ত অসুবিধা বা ঝামেলা সৃষ্টি করে, করি এত উপদ্রব, এই হরিনাম কি করছে? চিত্তে বর্ষে সুধাদ্রব, হৃদয়ে সুধা বা অমৃত বর্ষণ করছে। চিত্তে বর্ষে সুধাদ্রব, করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, মোড়ে দাঁড়ে প্রেমেরও সাগরে, আর আমাকে প্রেমের সমুদ্রে ফেলে দেয়। এমনি এটার সঙ্গে, এটা কোন সমুদ্রে আমরা পড়ছি? জলের সমুদ্রে আমরা প্রেমের সমুদ্রে পড়ছি। আর এই প্রেমের সমুদ্রে ডুবে গেলে কি হবে? সেখানে আমরা আনন্দের মধ্যে নিমগ্ন হয়ে যাব। সেইটি হরিনামের প্রকাশ, হরিনামের মহিমা। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন, করি এত উপদ্রব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলো উপদ্রব, দেখো কি করছে। এটা ভক্তিবিনোদ ঠাকুর পরে বলছেন, আমরা আসব তাতে। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, মোড়ে দাঁড়ে প্রেমেরও সাগরে। কিছু না বুঝিতে দিল, মোড়ে তো বাতুল কইল, আমাকে পাগল করে দিল। মোর চিত্ত বিত্ত সব হরে, আমার চিত্ত, আমার চেতনা, আমার মন, আর আমার বৃত্ত, আমার ধন সম্পদ যা কিছু ছিল সব চুরি করে নিয়ে গেল। দেখো কি করলো হরিনাম। তারপরেই তিনি বলছেন সেই কথাটি, লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার। আমি যার আশ্রয় নিলাম, দেখো আমাকে কি করলো, আমার সর্বনাশ করে দিল। হ্যাঁ, এটা সর্বনাশই হয়ে গেল, তাই নয় কি? সর্বনাশ। হ্যাঁ, তবে অনর্থের নাশ হয়ে গেল, সমস্ত অনর্থের নাশ। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, মোড়ে দাঁড়ে প্রেমেরও সাগরে। কিছু না বুঝিতে দিল, মোড়ে তো বাতুল কইল, মোর চিত্ত বৃত্ত সব হরে। তাহলে হরিনাম গ্রহণ করার আগে, হরিনামের স্মরণ নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিতে হবে, এগুলো সব হারাতে প্রস্তুত? ওকে, ভেরি গুড। এগুলো আমাদের সব এই সমস্ত কিছু হারাতে প্রস্তুত থাকতে হবে, কেননা যে পরম সম্পদ যদি আমরা চাই, সেটা যদি লাভ করতে চাই, তাহলে অনর্থগুলিকে তো ত্যাগ করতেই হবে। আমার হাতে সমস্ত নোংরা ভরে আছে, আমি নোংরাগুলিকে ধরে রেখেছি, এখন সেই হাতে যদি আমাকে অমৃত গ্রহণ করতে হয়, তাহলে কি করতে হবে? সবার আগে সেগুলোকে অন্যগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে হাত থেকে পরিষ্কার করতে হবে, করে তারপরে আমরা সেই অমৃত গ্রহণ করতে পারব। তো সেই কথাটি ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে বলছেন যে লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার, বর্ণিতে না পারিয়ে সকল, সেগুলি আমি আর বর্ণনা করতে পারছি না, বোঝা বলতে পারছি না। তারপরে তিনি বলছেন কৃষ্ণ নাম ইচ্ছাময়, কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয় সেই মোর সুখের সম্বল। কৃষ্ণ নাম ইচ্ছাময় এবং তার যাতে তিনি সুখী হন সেইটি নিয়ে তিনি সুখী থাকুন এবং সেইটি আমারও সুখের সম্বল। প্রেম, প্রেমের কলিকা নাম। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন এই নাম হচ্ছেন প্রেমের কলিকা, কৃষ্ণ প্রেমের কলি হচ্ছে এই নাম। কৃষ্ণ প্রেমটা যদি একটা ফুল হয় বা কৃষ্ণ প্রেমটা যদি ফল হয়, সেই ফুলের প্রথম প্রকাশ কি হবে? কলি। সেই কলি, সেই প্রেমে, কৃষ্ণ প্রেম রূপ ফলের কলিকা হচ্ছে এই নাম কলি। প্রেমের কলিকা নাম অদ্ভুত রসেরও ধাম, আর এই নাম অদ্ভুত রসের আশ্রয়। প্রেমের কলিকা নাম অদ্ভুত রসেরও ধাম, হেন বল করয়ে প্রকাশ। এই নাম এমন বল প্রকাশ করছে, দেখো, ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ। এ কলিটা প্রথমে কিরম থাকে? ছোট্ট একটা সবুজ ইয়ে থাকে, তারপরে ঈষৎ কলিকারে যখন ফুল ফুটবে তখন প্রথমে কি হয়? অল্প একটু ফোটে। এখন এই প্রেমের প্রেম রূপের, এই প্রেমের কলিকা রূপ যে নাম, সেটা অল্প একটুখানি ফুল ফুটে যখন ফুটলো তখন কি হল? সেই নামটি আমাকে কৃষ্ণের রূপ এবং কৃষ্ণের গুণ দেখাল। সেদিন একজন প্রশ্ন করেছিল, আমি জপ করার সময় কৃষ্ণের রূপ কখনো চিন্তা করি, কখনো ক্ষয় না ইত্যাদি, সেসব কিছু করতে হবে না, নাম কেবল শ্রবণ করতে হবে। এই যে কর্ণরন্ধ্র পথ দিয়া কিভাবে যে হৃদয়ে প্রবেশ করছে এবং হৃদয় থেকে যে কিভাবে জিহ্বার অগ্রে আসছে, এইটাকে আমাদের দেখতে হবে। তাহলে কি করবে? এই নাম প্রভু, এই নাম রূপ যে কৃষ্ণ প্রেমের যে কলিকা, সেটি ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ। নিজ রূপগুণ মানে নিজের রূপ আর নিজের গুণ, কার রূপ কার গুণ? এই নাম হচ্ছে কৃষ্ণ, এবং এই নাম ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ, কৃষ্ণের রূপ এই নামের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। এবং সেই রামের সঙ্গে নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য, নাম থেকে রূপের প্রকাশ হবে, কৃষ্ণের রূপের সঙ্গে কৃষ্ণের গুণের প্রকাশ হবে, গুণ থেকে কৃষ্ণের লীলার প্রকাশ হবে, কৃষ্ণের পার্ষদদের প্রকাশ হবে, কৃষ্ণের ধামের প্রকাশ হবে। এইভাবে এই নামের মাধ্যমেই সব কিছু প্রকাশ হবে। ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয়ে কৃষ্ণ পাশ। কৃষ্ণের রূপগুণটা তো প্রকাশ করলো, করে কি করলো, আমার চিত্তটাকে, আমার হৃদয়টিকে, আমার চেতনাকে সে হরণ করে নিয়ে গেল কোথায়, কৃষ্ণের কাছে। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। তারপরে এটা তো একটু বিকশিত হয়ে এত সমস্ত কিছু করল, আর পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া। আর যখন এই কলিকাটি পূর্ণ বিকশিত হল, তখন ব্রজে আমাকে নিয়ে গেল এবং দেখায় মোরে স্বরূপ বিলাস। কৃষ্ণের ব্রজে কৃষ্ণের লীলা বিলাস আমাকে দেখাল, আমাকে ব্রজে নিয়ে গেল এবং সেখানে কৃষ্ণের লীলা তে আমাকে প্রবেশ করতে সক্ষম করল। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নামের মধ্যে কিভাবে সবকিছু রয়েছে, আলাদাভাবে আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এই নামের মধ্যেই সব কিছু আছে। ঈষৎ বিকশি পুন দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া সেখানে আমাকে আমার সিদ্ধ দেহ দান করে, মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, এ দেহের করে সর্বনাশ। সিদ্ধ দেহ মানে আমাদের শরীর কয়রকমের আছে, আমাদের তিনটে শরীর আছে, একটা হচ্ছে স্থূল শরীর, এই মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চভূত দিয়ে তৈরি এই স্থূল শরীরটি একটা শরীর, তারপরে মন বুদ্ধি অহংকার দিয়ে রচিত আরেকটি সূক্ষ্ম শরীর রয়েছে, আরেকটি শরীর আছে মন বুদ্ধি এবং অহংকার দিয়ে সেটি তৈরি। মৃত্যুর পর আমরা এই স্থূল দেহটা ত্যাগ করি, কিন্তু সূক্ষ্ম দেহটি থেকে যায় এবং সেই সূক্ষ্ম দেহটিকে আশ্রয় করে আত্মা পরবর্তী দেহ প্রাপ্ত হয়। আর তারও ঊর্ধ্বে আরেকটি দেহ রয়েছে, সেটি কোন দেহ, সেটি হচ্ছে আত্মার দেহ, সেটিকে বলা হয় সিদ্ধ দেহ। চির জগতে আমাদের আত্মার যে স্বরূপ সেইটি হচ্ছে সিদ্ধ দেহ। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুর সেটি বলছেন যে পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, হ্যাঁ, এই যে সিদ্ধ দেহটা পেলাম, সিদ্ধ দেহটা কি করবে, সেই সিদ্ধ দেহতে কৃষ্ণের সেবা হবে, কৃষ্ণ পাশে রাখে গিয়া, আর এ দেহের করে সর্বনাশ। তার মানে কি এই দেহটা নষ্ট হয়ে যায়? না, এই দেহটা থাকে, কিন্তু এই দেহের সঙ্গে ওই বাইরের একটা সম্পর্ক রয়ে থাকে, কিন্তু প্রকৃত সম্পর্ক থাকে না। যেটাকে বলা হয়, যে অবস্থাটিকে বলা হয় স্বরূপ সিদ্ধি। এই জড়দেহটা কতদিন থাকবে? এই জড়দেহটা মৃত্যু পর্যন্ত থাকবে। এই জড়দেহটা প্রকৃতির দান, প্রকৃতি আমাদের কৃপা করে এই দেহটি দান করেছে, এবং এই দেহটিকে নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। এই দেহটির আয়ু যতদিন আছে ততদিন এই দেহটিতে আমাদের থাকতে হবে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ নামের প্রভাবে মোরে শুদ্ধ দেহ দিয়া, শুদ্ধ কৃষ্ণ নামের প্রভাবে, যেটা বর্ণনা এখানে হচ্ছে, সেই কৃষ্ণ নামের প্রভাবে আমরা আমাদের যে চিন্ময় দেহ তার প্রকাশ হবে। কৃষ্ণ নামের প্রভাবে যে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকারের যে দেহ, সেই দেহটি নষ্ট হয়ে যাবে। সেই দেহটি তখন আর থাকবে না। কিভাবে থাকবে না? সেই দেহটি নষ্ট কিভাবে হবে? নষ্ট ঠিক হবে না, রূপান্তরিত হয়ে যাবে। এই কথাটা সেদিন সংক্ষেপে আমি একটু আলোচনা করেছিলাম যে মন, বুদ্ধি এবং অহংকার, স্থূল দেহের পঞ্চভূতের তৈরি এই স্থূল দেহটি, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি এই স্থূল দেহটির একটা সময় মৃত্যু হয়, তখন এই দেহটিকে ত্যাগ করে আমরা চলে যাই। কিন্তু সূক্ষ্ম দেহের মৃত্যু হয় না। মন, বুদ্ধি, অহংকার দ্বারা রচিত যে সূক্ষ্ম দেহ, তার মৃত্যু হয় না। তার কি হয়? তার রূপান্তর হয়। কিভাবে রূপান্তর হয়? মনটি যখন মনমনাভব হয়ে যায়, মনটি যখন নিরন্তর কৃষ্ণের চিন্তায় মগ্ন হয়, তখন কি এই মনটি জড় থাকে না চিন্ময়ত্ব প্রাপ্ত হয়? এইভাবে নিরন্তর কৃষ্ণ চিন্তনের ফলে মন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এইভাবে যখন আমরা নিরন্তর কৃষ্ণের সেবায় যুক্ত হই, তেষাং সতত যুক্তানাম, সতত যুক্তানাম, সতত মানে সর্বক্ষণ, ভজতাং প্রীতিপূর্বকম, দদামি বুদ্ধিযোগম তম, যেন মাম উপজান্তিতে, তেষাং সতত যুক্তানাম। তাহলে যে যিনি নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার বুদ্ধিটি কি হল? তাহলে ভগবান কি বলছেন? দদামি, দদামি মানে আমি দান করি, বুদ্ধিযোগম, বুদ্ধিযোগ দান করি। তাহলে বুদ্ধিটা কি আর জড় রইল না? বুদ্ধিটাও চিন্ময়ত্ব প্রাপ্ত হল। আর তাহলে তার এইভাবে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের দাস হয়ে গেলাম, তখন আমাদের যে ভ্রান্ত পরিচয়, যে অহংকার, তার কি হল? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই স্বরূপে যখন আমরা স্থিত হলাম, তখন আর আমাদের অহংকার রইল? অহংকার মানেতে কি? আমিও এটা সেদিন সংক্ষেপে আলোচনা করেছিলাম। অহংকার মানে অহংকার, এটা এই শব্দটার অর্থটা ভালো করে বুঝতে হলে আমাদের এর ইংরেজি প্রতিশব্দটি আলোচনা করতে হবে। অহংকারের ইংরেজি কি প্রতিশব্দ? ফলস ইগো। ফলস মানে, ফলস মানে মিথ্যা, আর ইগো মানে নিজের পরিচয়। এই যে নিজের যে ভ্রান্ত পরিচয়, এটা হচ্ছে ফলস ইগো। আমার ভ্রান্ত পরিচয়টা কি? আমার ভ্রান্ত পরিচয় হচ্ছে আমি, আমি এই দেহটি, আমি এই জড়জগতের ভোক্তা, ভর্তা ভোক্তা মহেশ্বর, আমি এই জড়জগতের ভোগ করার জন্য এই সমস্ত আয়োজন হয়েছে। এই যে আমার যে ভ্রান্ত পরিচয়, এই ভ্রান্ত পরিচয়টি হচ্ছে অহংকার। আমি ভোক্তা, এইটি হচ্ছে আমার পরিচয়। কিন্তু আমার প্রকৃত স্বরূপে আমি কি? আমি কৃষ্ণের দাস। তাহলে বোঝা গেল যে আমি কোথায় ভগবানের দাস সেটা না করে, না বুঝে আমি কি করছি? আমি এই জড়জগতের প্রভু হওয়ার চেষ্টা করছি, সেটি হচ্ছে অহংকার। তো যিনি ভগবানের ভক্ত হলেন, জীব তার স্বরূপে অধিষ্ঠিত হলেন, তার কি আর অহংকার রইল? তিনি তার স্বরূপ প্রাপ্ত হলেন। তাহলে তার আর মন, বুদ্ধি, অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহটি রইল? রইল না। তো এই যে এ দেহের করে সর্বনাশ মানে এই সূক্ষ্ম দেহের সর্বনাশ হয়ে গেল। মরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে সর্বনাশ, অর্থাৎ তার আর সূক্ষ্ম দেহটি রইল না। তিনি তখন তাহলে কি হচ্ছে? তার স্বরূপে তিনি, এই জড়দেহটি রয়েছে, এই জড়দেহটি রয়েছে, কিন্তু এই জড়দেহ থাকা সত্ত্বেও, এই জড়দেহের মধ্যে কে রয়েছে? শুদ্ধ আত্মা রয়েছে। এমনিতে সাধারণ অবস্থা কি হয়েছে? জড়দেহ, স্থূল জড়দেহ, সূক্ষ্ম জড়দেহ, আত্মা। আর এই যে শুদ্ধ ভক্ত, তার অবস্থাটা কিরকম? জড়দেহ, শুদ্ধ আত্মা, ন সূক্ষ্ম দেহ। তো এই যে অবস্থা, সেটাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। এটাকে বলা হচ্ছে যে সিদ্ধ অবস্থা বা স্বরূপ সিদ্ধি। এটাকে আরেকটা বলা হচ্ছে জীবন মুক্ত অবস্থা। ইহা যস্য হরের দাসে কর্মণা মনসা গীরা নিখিলের স্বপী অবস্থা আসু জীবন মুক্ত স উচ্চতে। এইভাবে যিনি হরের দাসে ভগবানের দাস্য বরণ করলেন, যিনি ভগবানের দাস হয়ে গেলেন, কিভাবে কর্মণা মনসা গীরা, তার এই দেহজনিত কর্মের দ্বারা, তার মনের দ্বারা এবং তার বাক্যের দ্বারা, যিনি সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত, তিনি নিখিলাশ্রপী অবস্থা আসু, তিনি সমস্ত অবস্থাতেই জীবন মুক্ত। তিনি এই জীবদ্দশাতে থাকলেও তিনি মুক্ত, যেটিকে স্বরূপ সিদ্ধি বলা হচ্ছে। নিখিলেশ্বরাপী অবস্থা আসু জীবন মুক্ত সবচেয়ে। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে সর্বনাশ। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি নিত্য মুক্ত শুদ্ধ রসময়। কৃষ্ণ নাম চিন্তামণি, চিন্তামণির স্পর্শে সব কিছু সোনা হয়ে যায়। এই যে কৃষ্ণ নামের স্পর্শে সবকিছু চিন্ময় হয়ে যায় এবং তা অখিল রসের খনি। রস, রস মানে আনন্দ আস্বাদনের যে মাধ্যম সেটি হচ্ছে রস। তার মধ্যে পাঁচটি মুখ্য রস আছে, সাতটি গৌণ রস আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটি মুখ্য রস আর সাতটি গৌণ রস, সেগুলি হচ্ছে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, বিভৎস, ভয়ানক এবং করুণ। এখন এই যে কৃষ্ণ নাম, তিনি অখিল সমস্ত রসের আধার। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি নিত্য মুক্ত শুদ্ধ রসময়। তা নিত্য মুক্ত এবং শুদ্ধ রসময়। নামের বালাই যত সব লয়ে হই হত তবে মোর সুখের অভিদয়। এই নামের আশ্রয় নিয়ে আমি আমি সব নিয়ে হই হত, আমি নিহত হলাম বা আমি আশ্রিত হলাম এবং তার ফলেই আমার সুখের উদয়, সেখানেই আমার সমস্ত সুখের আশ্রয়। এই একটা কবিতার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর সমস্ত তত্ত্ব দিয়ে গেছেন, যে কথা আমি বারবার সেদিন বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিভা একটা অস্বাভাবিক প্রতিভা। এত সুন্দরভাবে, সরলভাবে কবিতার মাধ্যমে তিনি যে তত্ত্বগুলি তিনি উন্মোচন করেছেন, উদ্ঘাটন করেছেন, প্রস্তাবন করেছেন, তা অস্বাভাবিক। এরকম একটি প্রতিভা কেবল শুদ্ধ ভক্তের বেলায় সম্ভব হয়। কবি অনেক আছেন, বাংলাদেশে অনেক কবি এসেছেন, তাদের কবিত্ব সত্যি অনস্বীকার্য, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের মতো এরকম একটি প্রতিভা বিরল। অন্যান্য কবিতারা যে লিখেছেন তারা তাদের ওই রোম্যান্টিক ইয়ে নিয়ে লিখেছে, প্রেমের কবিতা লিখেছে, মন গড়া কতগুলি আবেগের উচ্ছ্বাস তাতে বর্ণিত হয়েছে, কিন্তু প্রকৃত তত্ত্ব তাতে ইয়ে হয়নি, প্রকাশিত হয়নি। এই এইটা নাম মাহাত্ম্যটা আপনারা সকলে ভালো করে পড়বেন। ভক্তিগীতি সঞ্চয় তো সকলের কাছে আছে আমি আশা করছি, এখনো কার কার কাছে নেই ভক্তিগীতি সঞ্চয়ন? আচ্ছা, যাদের কাছে নেই তারা সংগ্রহ করে নিন। এই বইটি, গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে সব কিছু পাবেন। ভক্তিগীতি সঞ্চয়নের দাম কত? 100 বিবিটি প্রাইস, মেবি ইউ ক্যান গিভ দেম সাম ডিসকাউন্ট। যারা ভক্তিগীতি সঞ্চয়ন নিতে চান তাদেরকে কত পার্সেন্ট? হ্যাঁ, হোয়াট এভার আইস না, লেট আস ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য বিবিটি প্রাইস। আচার্য রত্ন প্রভু বলছেন 25% ডিসকাউন্ট দিয়ে দেবেন যারা ভক্তিগীতি সঞ্চয় নিয়ে দেবেন। হরে কৃষ্ণ। এই বইটি আপনারা সকলের কাছে রাখবেন। আমরা তাহলে, আচ্ছা, এই গানের কপি সকলের কাছে আছে তো? এমন কেউ আছেন যার কাছে কপি নেই গানের কপি? আচ্ছা, কৃষ্ণ নাম ধরে কত বার, কৃষ্ণ নাম ধরে কত বার, কৃষ্ণ নাম ধরে কত বার, বিষয় বাসনানলে মোর চিত্ত সদা জ্বলে, রবি তপ্ত মোর ভূমি শোন, বিষয় বাসনানলে মোর চিত্ত সদা জ্বলে, রবি তপ্ত মরুভূমি সম, মাঝে প্রবেশিয়া বরিশাল সুধায় অনুপম, পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া বরিশাল সুধায় অনুপম, করণ রন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধায়ন, হৃদয় হইতে বা
প্রকৃতি চলে শব্দ রূপে নাচে অনুখান হৃদয় হইতে বলে জিহ্বায় অগ্রেতে চলে শব্দ রূপে নাচে অনুখান কণ্ঠে মো ভঙ্গে অঙ্গ কাপে থর স্থির হইতে না পারে চর কণ্ঠে মো ভঙ্গে অঙ্গ কাপে থর স্থির হইতে না পারে চর চোখে ধারা দেহে ঘর্ম পুলকিত সব চর্ম বিবর্ণ হইল কলেব চোখে ধারা দেহে ঘর্ম পুলকিত সব চর্ম বিবর্ণ হইল কলেব মূর্ছিত হইল পুরমের আগমন ভাবে সর্ব দেহ জর জর মূর্ছিত হইল প্রলয়ের আগমন ভাবে সর্বদেহ জর জর করি এত উপদ্র চিত্তে বর্ষে সুধাদ্র মোরে দ্বারে প্রেমের সাগরে করি চিত্তে বড় সে সুধাগ্র মোরে দ্বারে প্রেমের সাগরে শোনা বুঝিতে দিল মোরে তো বাতুল কইল মোর চিত্ত বিত্ত সব হরে শোনা বুঝিতে দিল মোরে তো বাতুল কইল মোর চিত্ত বিত্ত সব হরে লইনু আশ্রয় যা হেন ব্যবহার তা বর্ণিতে না পারি সক লইনু আশ্রয় যা হেন ব্যবহার তা বর্ণিতে না পারি সক কৃষ্ণ নাম ইচ্ছাময় যাহে যাহে সুখী হয় সেই মোর সুখের সম্বল কৃষ্ণ নাম ইচ্ছাময় যাহে যাহে সুখী হয় সেই মোর সুখের সম্বল প্রেমের কলিকানা অদ্ভুত রসের ধাম হেন বল করয়ে প্রকাশ প্রেমের কলিকানা অদ্ভুত রসের ধাম হেন বল করয়ে প্রকাশ ঈষৎ বিকোষে পুন দেখায় নিজ রূপ গুণ চিত্ত হরি লয় কৃষ্ণ পায়। ঈষৎ বিকশী পুন দেখায় নিজ রূপ গুণ চিত্ত হরি লয় কৃষ্ণ পায়। বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস। বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে সর্বনা। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে সর্বনাম। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি নিত্য মুক্ত শুদ্ধ রসময়। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি নিত্য মুক্ত শুদ্ধ রসময়। নামের বালাই যত সব লয়ে হই হত তবে মোর সুখের যা। নামের বালাই যত সব লয়ে হই হত তবে মোর সুখের রয়। কৃষ্ণ নাম ধরে কত কৃষ্ণ নাম ধরে কত কৃষ্ণ নাম ধরে কত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম ধরে কত
হরে কৃষ্ণ। তাহলে এখানে এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির অধ্যায়ের শেষ করছেন, কৃষ্ণ নামের মাহাত্ম বর্ণনা করে, এবং এইভাবে আমাদের সকলকে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করতে অনুপ্রাণিত করে। হরে কৃষ্ণ। তা এখনো কিছু প্রশ্ন উত্তর বাকি আছে, সেগুলি দেখি প্রশ্ন উত্তরগুলো। হরে কৃষ্ণ। আমরা নবাগত ভক্তরা একে অপরের চরণ ধুলে নেওয়ার জন্য কখনো কখনো জোর জবরদস্তি করি, মারামারি করি, এটা কি যথার্থ আচরণ? চরণধুলি যদি নিতে হয় অনুমতি নিয়ে নিতে হবে, জোর জোর করে ইয়ে করে, হ্যাঁ এটা তাহলে অনেকটা খেলো ব্যাপার হয়ে যায়। ওইভাবে করতে গেলে সেটা না করাই উচিত। এই প্রশ্নটা করেছিল চারু গোবিন্দ দাস। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতিরে, এই পরিতীতি কথার অর্থ কি প্রশ্ন করেছেন শুভবিলাস দাস। শুভবিলাস দাস, ওকে, পরতীতি বলতে বোঝাচ্ছে প্রীতি, প্রীতি শব্দটাই পরতীতি। ইচ্ছে কি আছে পরতীতিরে, পরতীতি মানে প্রীতি, প্রীতি প্রেম আসক্তি, ঠিক আছে। কবিতাতে অনেক সময় শব্দটাকে ভেঙে দেওয়া হয় বা ইয়ে করা হয়, সেটা সেটা কাব্যিক ইয়েতে ওটা পোয়েটিক লাইসেন্স দেওয়া হয়। এইভাবে শব্দগুলিকে কবিতার ছন্দে মেলাবার জন্য বা কবিতার মাধুর্য বাড়াবার জন্য এটা করা যেতে পারে। আমরা কিভাবে শুদ্ধ ভক্তের সেবা করতে পারি, যদি সেবা করতে গিয়ে অপরাধ হয় তাহলে কি করা কর্তব্য? স্তবপ্রিয় দাস, আরো ভালো করে সেবা করার চেষ্টা করো। আমার প্রণাম নেবে। আমার প্রশ্ন হল, প্রভুপাদ এক জায়গায় বলেছেন ভগবানের প্রতি আমাদের 100% শরণাগত হতে হবে, আবার বলছেন তা যদি না পারা যায় 90%, তাও যদি না পারা যায় 80%, তাও যদি অসম্ভব হয় 70%, ও যদি আমরা শরণাগত হই তাহলে কৃষ্ণ আমাদের গ্রহণ করবেন, তবে কি 70% শরণাগতি কি কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার শেষ মার্জিন? দেবকুমার, দেবকুমার, ওকে, তোমার তরফ থেকে তুমি 100% হওয়ার চেষ্টা করো। 70% হলো বুঝবে কি করে, তুমি কি ব্যারোমিটার নিয়ে দেখছো? হ্যাঁ, তোমার চেষ্টা 100%, এমন নয় যে আমি 70% করবো আর 30% রেখে দেব। মাই আন্ডারস্ট্যান্ডিং অফ যোগা ইজ দ্যাট ইট ইজ দ্য প্রসেস অফ কানেক্টিং দ্য সোল উইথ দ্য সুপার সোল অ্যাজ ইটস ফাইনাল স্টেজ ইজ সমাধি। And regarding Naya philosophy, I know that Sri Chaitanya Mahaprabhu himself was a great scholar of Naya. Now, can you please explain that, how these two philosophies and also other like Conrad's, Gautam's are unfavorable for devotion? The question is from Shyamal Krishna. You see, yoga has a positive side. That is, yes, connecting the soul with the super soul. That is the stage of samadhi. But oftentimes, by yoga, people do not really go to this aspect of Krishna and surrendering to Him. Unless and until that surrender is there, that's what Bhaktivinoda Thakur is pointing out. Until that point of surrender comes, everything is useless. And the, you see, the yoga samadhi is there, but often these people develop a misunderstanding that this samadhi is to merge with the super soul, merge with Brahman. That means becoming Brahman, becoming super soul himself. So that is the most offensive attitude actually. That's why ultimately, unless and until that saranagati or surrender to Krishna or acceptance of Krishna is there, it will become a big deception. And same thing with Nai. Nai is actually debate. At the intellectual stage, one likes to get into this debate and derive great pleasure. So in the earlier stage, Chaitanya Mahaprabhu was very fond of Naya. But that is the thing. I mean, that doesn't mean that Nai is desirable. Rather, we find that great devotees like Srivas Thakur used to pray, used to hope that Chaitanya Mahaprabhu would give up these frivolous activities and become a devotee. And Chaitanya Mahaprabhu also, actually they were so afraid of Chaitanya Mahaprabhu when he was young, that when they used to see Chaitanya Mahaprabhu coming from this side of the road, they would go to the other road. When they saw him coming this way, they would take another way to avoid him. Because they knew that Chaitanya Mahaprabhu would stop them and challenge them into a debate, into a logical argument. And that time, one day, Chaitanya Mahaprabhu was, Srivas Thakur saw Chaitanya Mahaprabhu is coming, so he avoided and he took the other way. Chaitanya Mahaprabhu noticed it, Nimai Pandit. So he went and asked him, he caught him and said, "Why are you avoiding me?" So he said, "Look, you just waste your time in this way, in this argument." And why don't you just become a devotee? That is the ultimate perfection of life. Then Chaitanya Mahaprabhu said, "Someday I'll become such a great devotee that you'll be awestruck seeing my situation." So this was Mahaprabhu's pastimes.
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় বিভিন্ন রকম বাজে চিন্তা এসে যায়, কি করলে এর থেকে মুক্ত হব? কৃষ্ণ নাম জপ করার সময় আমি বিভিন্ন বৈষ্ণবদের প্রথমে প্রণাম জানিয়ে নাম জপ করি, এটা ঠিক কি না? বিথিকা ভৌমিক। আজকের আপনি পাঠ শুনেছেন সকাল থেকে? নামের সময় কি করতে হবে, কিভাবে নাম করতে হবে? আমি কি বললাম, কিভাবে নামের সময় শ্রবণ করতে হবে। মনটাকে যদি শ্রবণের মধ্যে থাকে তাহলে চিন্তা আসবে, অন্য চিন্তা? শ্রবণ না হলেই অন্য চিন্তা আসবে। অতএব যখনই অন্য চিন্তা আসবে তখনই মনটিকে ধরে ওই শ্রবণের মধ্যে রাখতে হবে। দুবার করে নিরামিষ আহার শুরু করার পরও আবার আমিষ আহার গ্রহণ করছি, কিভাবে আমি আমার লোভ ত্যাগ করতে পারব? কিছুদিনের জন্য মায়াপুরে গিয়ে থাকুন। হ্যাঁ, মায়াপুরে গিয়ে থাকলে প্রথম কথা ওখানে আমিষ আহার পাওয়া যাবে না কোথাও, আর ওখানে প্রসাদের এমন স্বাদ পাবেন যে সেটা পেয়ে আর আমি সাহার করতে ইচ্ছে হবে না।
সব সময় না, অনেক ক্ষেত্রে মন থেকে হরে কৃষ্ণ গান করলে চোখে জল চলে আসে, কিন্তু কেন সেটা কি ঠিক? আমি শুনেছি যে জল আসাটা ঠিক না, তাতে ঠাকুর সন্তুষ্ট হন না, কোনটা আমায় পক্ষে ঠিক জানাবেন?
ভগবত ভক্তির ফলে যদি অশ্রু আসে সেটা ভালো।
এটা লিখেছেন মঞ্জুলা সাহা।
যদি অশ্রু, তো আমরা এখানে দেখছি যে রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, চক্ষে দ্বারা দেহে ঘর্ম, কৃষ্ণ নামের প্রভাবে যদি সেটা হয় তো ভালো, সেটা কোন ক্ষতি নেই তাতে।
আপনি আলোচনা করলেন একাদশী রাত্রি জাগরণ করতে, কিন্তু বই পড়তে পড়তে কিংবা জপ করতে করতে ঘুমিয়ে পড়ে, তার গতি কি? আর একাদশী করতে করতে বন্ধ করে দিলে এসিডিটির জন্য, অ্যাসিডিটির জন্য কি যদি কৃপা করে একটু বুঝিয়ে বলেন। মনোহরা দেবী দাসী, মনোহরা দেবী দাসী, আচ্ছা আপনার একাদশী রাত জপ করতে করতে ঘুমিয়ে পড়লে আর কি করা যাবে, যতদূর সম্ভব জেগে থাকার চেষ্টা করতে হবে।
বৌদ্ধরা নাস্তিক কারণ তারা বেদ মানেন না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধরূপে কেন আবির্ভূত হয়েছিলেন? প্রশ্নটি করেছেন মৌসুমী দে, মৌসুমী দে।
হ্যাঁ, যেটা বললাম যে বুদ্ধদেব এসেছিলেন পশু হত্যা বন্ধ করার জন্য, এবং পশু হত্যা বন্ধ করার জন্য তাকে বেদকে তিনি বর্জন করলেন। তার ফলে, বেদকে বর্জন করার ফলে তার যে মতবাদ তিনি যেটা স্থাপন করলেন, বেদকে ইয়ে করে যে মতবাদটা স্থাপন করলেন, সেটা সাময়িক একটা প্রয়োজনের খাতিরে সেটা করতে হয়েছিল, কিন্তু সেটা নিত্য ধর্ম নয়, চিরকালের ধর্ম নয়। যারা পশু হত্যা করছিল তারা পশু হত্যা বন্ধ করে বুদ্ধদেবের শরণ নিল, তাতে একটা স্টেপ তারা এগোলো, কিন্তু ওটা আলটিমেট পয়েন্ট নয়। আলটিমেট পয়েন্ট হচ্ছে ভগবানের শরণাগত হওয়া, এবং সেটাই হচ্ছে বেদের প্রকৃত শিক্ষা।
এখানে আর একটা বিরাট প্রশ্ন এসে গেছে,
শ্যাম সুন্দরানন্দ দাস প্রশ্নের কল্প সংক্ষেপে লেখে যেত না, এ তো মহাভারত লিখে দিয়েছে।
আচ্ছা যাই হোক, আমি দেখছি আজ তৃতীয় দিন। আচ্ছা, আপনার শ্রীমুখ থেকে গত দুদিন ধরে শরণাগতির বিষয়ে শ্রবণ করছি, আজ তৃতীয় দিন। এই শ্রবণের মাধ্যমে অনুভব হচ্ছে এই দুর্লভ এই গুরুকৃপা, যিনি সাক্ষাৎ ভগবানের বিশেষ প্রতিনিধি শ্রী গুরুদেব, যার আশ্রয় প্রকৃত শরণাগতি। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তিযুগের ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার ক্ষয়ও হয় না। তবে একটা ঘটনার উপর চিন্তা করে মনে প্রশ্ন যাচ্ছে। ঘটনাতে হল, আমাদের প্রতিবেশী এক মাতাজি বহুদিন ধরে বাড়ির মন্দিরে প্রতিনিয়ত সৎসঙ্গ করতেন, করতে আসতেন, এমনকি মায়াপুর কলকাতা মন্দিরেও গেছেন, তথা নাম জপ সংকীর্তন এবং একাদশী ব্রতও পালন করতেন। বর্তমানে ওনার স্বামী ভীষণ অসুস্থ হওয়াতে বাড়ির সকলেই ওনাকে বলতে লাগলেন, সধবা স্ত্রী হয়ে একাদশী করাতেই স্বামীর এই খারাপ অবস্থা। মাতাজির বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হয়, এখন উনি সবদিকে বাধাপ্রাপ্ত হয়ে সবকিছু ছেড়ে দিয়েছেন, সৎসঙ্গেও আসছেন না। যে মাতাজি জবের বিষয়ে অনেক ভক্তকে উৎসাহিত করতেন, গত বছর আমাদের অনেক গীতাও বিতরণ করেছেন, তাহলে গুরু মহারাজ প্রশ্ন জাগছে, এই ধরনের ভক্তদের কিভাবে ভগবানের শরণাগতি লাভ হবে? না এ বিষয়ে আমাদের ভক্তসঙ্গ প্রচারের কোন ত্রুটি আছে?
এরকম অনেক ইয়ে রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে যে সধবারা একাদশী করলে ক্ষতি হয়, কিন্তু এটা কোনো শাস্ত্রের কথা নয়, বরং শাস্ত্রে বলা হচ্ছে যে সকলেরই একাদশী করা কর্তব্য। কেন, যে কাজটি করলে ভগবান প্রীত হন সেই কাজটি করাই তো কর্তব্য। আর এটা যদি বলা হয় তার সূত্রে, আরেকটা বলা যেতে পারে, এত মানুষ তো ওদের একাদশী, এত সদবা তো একাদশী পালন করছে না, তাহলে তাদের স্বামীর অসুখ হচ্ছে কেন? কারণ কিছু অল্পজ্ঞ লোক, কিছু মূর্খ লোক, তারা এই ধরনের একটা অপবাদ দেওয়ার চেষ্টা করে ভগবত ভক্তির ক্ষেত্রে, কিন্তু এটা সম্পূর্ণ অর্থহীন।
এখন যারা এই ধরনের ইয়েতে প্রভাবিত হচ্ছে এটা তাদের দুর্ভাগ্য।
ইসকনে তো সবাই একাদশী পালন করছে, কারো কোনো অসুবিধা হয়েছে?
ভক্তি জীবন যারা গ্রহণ করেছে, আপনারা এখানে কে কে ভক্তি জীবন গ্রহণ করেছে?
ভক্তি জীবন পালন করার ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কার কোনো ক্ষতি হয়েছে ভক্তি জীবন লাভের ফলে? তাহলে
Hare Krishna Maharaj, I have two questions. Sometimes I feel proud to practice devotional service. Is it my false ego? Prashna korechen Divish Singh. Divisha Singh. You feel proud that you have become a devotee. You are practicing devotional service. Very good. Even if it's false ego, it is a good false ego. How to develop the mood that Mahaprabhu mentioned in the sixth slok of Shikshashtakam? Nayanam galadoshu dharaya badanam gadgadar.
This is not a matter of developing the mood. That mood will automatically happen. You practice, it will happen. You eat healthy food, your body will become strong. You practice Krishna consciousness, your soul will be happy. It's a natural phenomenon.
বুদ্ধদেবকে 22 অবতারের মধ্যে একজন অবতার বলে বলা হয়েছে ভাগবতে, কিন্তু মহারাজ আপনি বৌদ্ধ ধর্মকে ভক্তির প্রতিকূল বলছেন কেন? ব্যাখ্যা করে বলুন। করেছে ভাণ্ডীর বন দাসকে
নেই প্রশ্ন করেছেন। আচ্ছা, যাই হোক, বুদ্ধদেব যদিও ভগবানের অবতার, আমি বারবার তো সেই কথাটি বলছি যে বুদ্ধদেব পশু হত্যা বন্ধ করার জন্য ভগবান এসেছেন। আমি কখনো কি বলছি যে বুদ্ধদেব ভগবানের অবতার নন? কিন্তু ভগবান কোনো একটা কার্য সাধনের জন্য যদি আসেন তো, এবং সেই সূত্রে বলা হচ্ছে যে বুদ্ধদেবের শরণ গ্রহণ করার ফলে বৌদ্ধরা সুফল পাচ্ছে, কিন্তু বৌদ্ধ ধর্মকে অবলম্বন করার ফলে সেই সুফলটা আসছে না। বৌদ্ধ ধর্মটি নাস্তিক্যবাদ, সেটা চৈতন্য চরিতামৃতের কথা, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক।
In Gita, in the 9th chapter, it is written that Krishna carry what we lack. I could not understand how Krishna can carry in today's world. He may give us, but can he also carry? Prashna koreche Arshiya Shah. Okay. বুদ্ধদেব ভগবান যে বলছেন যে যোগক্ষেম বহাম্মহম, ভক্তের যেটা অভাব হয় সেটা তিনি, ভক্তের যেটা নেই সেটা তিনি দেন, আর ভক্তের যেটা আছে সেটা তিনি রক্ষা করেন। তাহলে ক্যারি মানে এখানে ভগবান ঠিক ক্যারি করছেন না, ওইভাবে সাপ্লাই করছেন। হ্যাঁ, তোমার যখন কোনো কিছুর অভাব হয় তুমি পাও সেটা? হ্যাঁ, সবসময় পাও না, অনেক সময় পাও তো, সেটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছে, সুতরাং এটা ভগবানের কৃপা। ঠিক আছে, মনকে কে পরিচালনা করে? মনকে চেতনা পরিচালনা করছে, আত্মা পরিচালনা করছে। মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? কৃষ্ণের চিন্তার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। এখানে যে প্রশ্নটা করেছেন, কেন নাম নেই? যাই হোক, কৃষ্ণ আমাদের জন্ম দিয়েছেন কিছু কর্তব্য কর্ম করার জন্য, কিন্তু আমাদের প্রধান কর্তব্য কি? প্রধান কর্তব্য হচ্ছে কৃষ্ণের ভক্ত হওয়া। ভণ্ড শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি? সাধারণ স্তরে সেই সম্বোধন হচ্ছে ভক্ত, যখন তিনি পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাচ্ছেন জড়জাগতিক কামনা বাসনা থেকে, তখন তিনি শুদ্ধ ভক্ত, এবং সেই শুদ্ধ ভক্ত এবং ভক্তই হচ্ছেন বৈষ্ণব। তারপরে উনি বলছেন, বছরে দুবার করে এই সেমিনার হলে খুবই উপকৃত হব। আমরা আজকে অনঙ্গমোহন প্রভু অ্যানাউন্স করেছে, আমরা বছরে কয়েকবার সেমিনার করব। তবে তিনটে সেমিনার করার কথা উনি বলেছেন, যে একটা বাংলায়, এটা ডিসেম্বর মাসে হবে, যেরকম এটা হল। তারপরে এপ্রিল মাসে একটা হবে, এপ্রিল মাসেরটা ছাত্রদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এপ্রিলটা হবে ইংরেজিতে, আর আচ্ছা, ইংরেজিতে মহাভারতের ওপর সেমিনার হবে, আর অক্টোবরে স্টুডেন্ট ইউথ, সেটাও ইংলিশেই হবে। তো এই তিনটে আমি করবো অন্তত, এবং অন্য অনেকে সেমিনার দিতে পারে, আমাদের অনেক সন্ন্যাসী আছে ইসকনে, তারা দিতে পারে। আমাদের সব দেব দেবী এমনকি শ্রীকৃষ্ণের পদযুগল দেখা যায়। লর্ড কৃষ্ণা হ্যাজ স্টেটেড ইন দ্য ভগবদ গীতা দ্যাট ওয়ান শুড ওয়ার্ক উইদাউট অ্যাটাচমেন্ট। কুড ইউ কাইন্ডলি এক্সপ্লেইন দ্য রাইট অ্যাটিচিউড to working without attachment. The right attitude to work without attachment is you work and offer the result to Krishna. The right attitude to of serving without attachment is you work for Krishna. Do whatever you're doing for Krishna. ষড়ঙ্গ শরণাগতির যে ছয়টি অঙ্গ আছে, তার মধ্যে আমি একটিও সম্পূর্ণভাবে পালন করতে পারি না, তাহলে ইসকনে যুক্ত হওয়া সত্ত্বেও আমার জীবন কি ব্যর্থ হবে? সুরঙ্গনা দাসী, সুরঙ্গনা দাসী কে আছেন? ও আচ্ছা, ছটির একটাও হচ্ছে না। হ্যাঁ, শরণাগতি কি চেষ্টা করুন তাহলে, হচ্ছে না বলে ছেড়ে দিলে তো হবে না, আমাকে চেষ্টা করতে হবে। আমি সর্বদা কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকি, একাদশী ও অন্যান্য উপবাস পালন করি, কিন্তু সাংসারিক কারণে অন্নপ্রসাদ ও মালায় জপ করতে পারি না, তাহলে আমার কি গতি হবে? গীতা কোলে মালায় জপ করতে অসুবিধা কি আছে? সেটা দেখুন, চেষ্টা করে যাতে করতে পারেন সেই চেষ্টা করুন। এখন আমাকে যদি বলেন আমি করতে পারি না, তা আমি কি করব? আপনার বাড়িতে গিয়ে আমি করে আসব? সেটা তো আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আপনারাই চেষ্টা করে দেখুন, যদি মনে করেন যে এটা করা উচিত, এটা করা কর্তব্য, তাহলে করার চেষ্টা করুন।
আমার মনে মনে জপ করতে বেশি ভালো লাগে, সবসময় মালাতে জপ করা সম্ভব হয় না, কি করব যদি দয়া করে বলেন, মালাতে জপ করার চেষ্টা করুন। মঞ্জু দেবী দাসী আচ্ছা আপনার প্রশ্ন আছে, ইউ রোট ইন বেঙ্গলি, ও আচ্ছা, হ্যাঁ মালাতে জপ করার প্রয়োজনটা এই জন্য যাতে ওই সময় মালা জপটা আরো ইয়ে হয়, সিনসিয়ারলি হবে, কেন মনে মনে করলে কখনো কখনো মনটা যখন অন্যদিকে চলে যাবে তখন জপ হবে হবে না, কিন্তু হাতে মালাটা থাকলে অন্তত জপটা হতে থাকবে, সেই জন্যই মালাতে জপ করার প্রয়োজন। মনটাকে চালাবার জন্য যেমন গাড়ি চালাবার সময় স্টিয়ারিংটা ধরে থাকতে হয়, স্টিয়ারিংটা না ধরে থাকলে গাড়িটা এদিক ওদিক চলে যাবে, ঠিক তেমনই আমাদের মনটাকে কন্ট্রোল করার জন্য হাতে মালা রাখা দরকার। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে।